শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশের রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী আগামী ৮ আগস্ট মিয়ানমার সফর করবেন।
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
লোকায়ুক্ত আইন সংশোধন করে তার আওতা থেকে মুখ্যমন্ত্রীকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
রয়েছে পাকিস্তানের নির্বাচন নিয়ে মাসকাবাত আহসানের বিশ্লেষণ।
সন্ত্রাসবাদীদের নাকচ করে দিয়েই বিপুল সংখ্যায় নেমে এসেছে ভোট দিতে, বিশেষ করে নারীরা এই ব্যাপারটাকে একেবারেই ভয় পায়নি।
এছাড়াও রয়েছে আমাদের নিয়মিত আয়োজন হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশে চলমান সরকারি কোটা সংস্কার আন্দোলন পরিস্থিতি। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
আজকে তো প্রধান খবরই হচ্ছে পাকিস্তানের সাধারণ নির্বাচন, সেখানে সংসদ নির্বাচন হয়েছে,
সেখানে অনেক ধরনের সংঘর্ষের কথা,
অনেক সংঘর্ষ সহিংসতা হয়েছে, সেসবই আজকের খবরের প্রধান বিষয়। তাহলে আমরা শুরু করছি। পাকিস্তানের সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে, যেখানে ১০.৬০ কোটি ভোটদাতা রয়েছেন। ভোট প্রদান শুরু হবার কয়েক ঘন্টার মধ্যেই দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভোট কেন্দ্রের বাইরে এক প্রচণ্ড বিস্ফোরণে অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন, ৪০ জন আহত হয়েছেন। একজন পুলিশ কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে মোটর সাইকেলে করে আসা একজন আত্মঘাতী বোমাবাজ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় ভোট কেন্দ্রের বাইরে জনতার উপর আক্রমণ চালায়। এই ঘটনার শিকারদের মধ্যে রয়েছেন ভোটদাতা, পুলিশের লোকজন এবং রাজনৈতিক দলের সক্রিয়বাদীরা। একজন সামরিক মুখপাত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন যে আরেকটি ঘটনায় বন্দুকধারীরা বেলুচিস্তানের একটি দুর্গম গ্রামে ভোট গ্রহণকারী এবং সৈন্যদের বহনকারী একটি যানবাহনের উপর আচমকা আক্রমণ চালায়। সেই হামলায় ৩ জন সৈন্য এবং ১ জন নির্বাচনী কর্মকর্তা প্রাণ হারান। তাছাড়া নিরাপত্তা বাহিনীর ১০ জন সদস্য সহ ১৪ জন আহত হন। চরমপন্থী ইসলামিক স্টেট আজকের এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে পাকিস্তানের অন্যত্র প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সদস্যদের মধ্যে সংঘাতে অন্তত ২ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। আজকের এই নির্বাচন তিক্ত এবং সহিংস প্রচার অভিযান এবং নির্বাচনে দেশের শক্তিশালী সামরিক স্থাপনার হস্তক্ষেপের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাবেক ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ এবং সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের তেহরিকে ইনসাফ পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ইমরান খান পাকিস্তান থেকে দুর্নীতি নির্মূল এবং ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় প্রকাশ করেছেন। নওয়াজ শরীফের দল বলছে যে দেশের সেনাবাহিনী পাকিস্তানের তেহরিকে ইনসাফ পার্টিকে নির্বাচনে জয়লাভে সাহায্য করছে। সামরিক বাহিনী অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি করাচি থেকে যোগ দিয়েছেন বিশিষ্ট সংবাদ বিশ্লেষক মাসকাবাত আহসান। মাসকাবাত আহসান, সর্বসাম্প্রতিক খবর কি?
ভোট গণনা চলছে এবং এই ভোট গণনায় যেটা দেখা যাচ্ছে এর প্রবণতা যে পিটিআই এবং পিএমএলএন অর্থাৎ ইমরান খান এবং নওয়াজ শরীফের যে দল, সেই দুটি দলের মধ্যে খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে পাকিস্তান পিপলস পার্টি বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে সেটিও যে এলাকাগুলো জনপ্রিয় সেখানে দেখা যাচ্ছে যে তারাই এগিয়ে আছে। সুতরাং এ পর্যন্ত ভোট গণনায় যা দেখা যাচ্ছে তাতেও মোটামুটি এটা দৃশ্যমান যে নির্বাচন মোটামুটি সুষ্ঠুই হয়েছে। এই যে সন্ত্রাসবাদীদের হামলার কারণে ভোটার আগমন কম হবে এরকম আশঙ্কা করা গিয়েছিল, কিন্তু সেটা সত্যি হয়নি। ভোটাররা গতবারের নির্বাচনের তুলনায় বেশি সংখ্যায় এসেছেন বলে নির্বাচন কমিশন জানাচ্ছে। অন্যদিকে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে এই নির্বাচনের দিনেও ওই আশঙ্কাও মোটামুটি ভুল প্রমাণিত হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন, কারণ এখনো কোথা থেকে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অন্যান্য কিছু দলীয় সহিংসতার ঘটনা ঘটেছে যেটিও খুব গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন না। তবে ৬০০টি অভিযোগ জমা পড়েছে, সেগুলো এখন দেখা হচ্ছে, সম্ভবত আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সেটার জন্য অপেক্ষা করছেন, তারপরে তাদের অভিমত জানাবেন।
মাসকাবাত আহসান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এ নিয়ে আরো আলোচনা আমাদের এই অধিবেশনে বিশ্ব সংবাদের পরে রয়েছে এবং রয়েছে ফেসবুক আলোচনা। এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে। ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপররাষ্ট্রমন্ত্রী জন জে সুলিভানের সঙ্গে গতকাল বৈঠক করেছেন। পররাষ্ট্রমন্ত্রী আলীকে স্বাগত জানিয়ে সুলিভান রোহিঙ্গা সংকটে বাংলাদেশ যেভাবে মোকাবিলা করেছে তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর আমন্ত্রণে অ্যাডভান্স রিলিজিয়ন্স ফ্রিডম শীর্ষক মন্ত্রী পর্যায়ের এই প্রথম সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আজ এবং আগামীকাল এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ব্যাপক মানবিক সংকটের সময় মানবিক ও রাজনৈতিক সমর্থন জানানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধন্যবাদ পৌঁছে দেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রশাসনকে মিয়ানমারের ব্যাপারে সম্পৃক্ত থাকার কথা বলেন যাতে করে পালিয়ে আসতে বাধ্য হওয়া রোহিঙ্গারা নিরাপদে নিজের দেশে ফিরে যেতে পারে। ওদিকে রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়া ত্বরান্বিতকরণ এবং রাখাইনের পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবর্তনের জন্য যথাযথ ও উপযুক্ত হয়েছে কিনা তা সরেজমিনে দেখার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী আগামী 8 অগস্ট মিয়ানমার সফর করবেন। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিতকরণ এবং রাখাইনের পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য যথাযথ ও উপযুক্ত হয়েছে কিনা তা সরেজমিনে দেখার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী আগামী 8 আগস্ট মিয়ানমার সফর করবেন বলে কর্মসূচি নির্ধারিত হয়েছে। ওই সময় তিনি মিয়ানমারের রাখাইন রাজ্য সফর করবেন বলেও কর্মসূচি স্থির করা হয়েছে। ঢাকায় বিভিন্ন সূত্র বলছে প্রথমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের রাজধানী নেপিডোতে যাবেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতির বিষয় নিয়ে ওই দেশটির সরকারের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। পরে তিনি যাবেন রাখাইনে। রাখাইন পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য কতটা উপযুক্ত ও যথাযথ হয়েছে তা সরেজমিনে পর্যবেক্ষণের জন্যই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর রাখাইন সফর অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, গত 29 জুন বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যস্থতায় মিয়ানমারের মন্ত্রী খ থিন শুয়ের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর বৈঠক অনুষ্ঠিত হয় এবং ওই সময় রাখাইন সফরের বিষয়ে নির্ধারণ করা হয়। যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বৈঠকটিকে অনানুষ্ঠানিক বলে বর্ণনা করেছিল। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ সত্ত্বেও কোটা সংস্কার আন্দোলনরত বিরুদ্ধে ছাত্রলীগের হামলা থামেনি। আন্দোলনের সঙ্গে সম্পর্কিত নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছেন, হাসপাতালে চিকিৎসাও নিতে পারছেন না বলে জানাচ্ছেন আমাদের ঢাকার সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ সত্ত্বেও কোটা সংস্কার আন্দোলনরতদের বিরুদ্ধে ছাত্রলীগের হামলা থামেনি। রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর বরাতে বলেছিলেন, ছাত্রলীগ যাতে বাড়াবাড়ি না করে সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পরিষ্কারভাবে আমার সামনে ছাত্রলীগ নেতাদের বলেছেন, ছাত্রলীগের নামে যেন কোনো বাড়াবাড়ির অভিযোগ আর তিনি না পান।
এই নির্দেশে 24 ঘন্টার মধ্যে ঢাকায় অন্তত 3টি স্থানে কোটা আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়। সর্বশেষ বুধবার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ, এতে 5 জন আহত হন। কোটা আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে এক অচলাবস্থা বিরাজ করছে, ক্লাস হচ্ছে না, পরীক্ষাও বিঘ্নিত হচ্ছে। সরকারের তরফে একটি কমিটি গঠন করা হয়েছিল, কমিটি 90 কার্যদিবস সময় চেয়েছে, এতে করে আগামী নির্বাচনের আগে এই বিষয়টি সুরাহ হবে বলে মনে হচ্ছে না। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গে সরকারি স্তরে দুর্নীতি দমনের জন্য তৈরি লোকায়ুত আইন সংশোধন করে এর আওতা থেকে মুখ্যমন্ত্রীকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী রিপোর্ট।
পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনার জন্য এই সংশোধনী পেশ হবে বৃহস্পতিবার। তার আগে খসড়া বিলটি দেখেই বিরোধী দলের বিধায়কেরা ক্ষুব্ধ। তারা বলছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন আইন প্রণয়ন করেন তিনি নিজেকে বাদ দেননি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন কেন, বিশেষ করে যখন তার একাধিক মন্ত্রীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। এই ব্যাপারে আয়কর দপ্তরের অবসরপ্রাপ্ত চিফ কমিশনার প্রদীপ রায়ের বক্তব্য,
প্রিয় গণতন্ত্রে মন্ত্রী মুখ্যমন্ত্রী সকলেরই জনগণের প্রতি দায়বদ্ধতা আছে, তাই আমার মনে হয় স্বচ্ছ প্রশাসনের স্বার্থে কারো দুর্নীতির তদন্ত থেকে অব্যাহতি পাওয়া উচিত নয়।
পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য, কেন্দ্রের লোকপাল আইনে যেমন প্রধানমন্ত্রী বাদ, রাজ্যে সেই পথই অনুসরণ করা হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সিরিয়ার দক্ষিণাঞ্চলে উপর্যুপুরি আত্মঘাতী বোমা বিস্ফোরণ এবং অন্যান্য আক্রমণে আজ অন্তত 38 জনের প্রাণহানি ঘটেছে। একাধিক বোমাবাজ সোয়েদা শহরে একটি বাজারের কাছে এবং ব্যস্ত চত্বরে নিজেদের শরীরে বিস্ফোরণ ঘটায়। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিকটস্থ গ্রামগুলোতে সরকার সমর্থক বাহিনী এবং ইসলামিক স্টেট যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের খবর জানিয়েছে। সিরিয়া এবং ইরাক একসময় আইএস যে এলাকা দখল করে রেখেছিল তার বেশিরভাগেরই নিয়ন্ত্রণ হারিয়েছে, তবে সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু অংশের উপর এখনও নিয়ন্ত্রণ বজায় রেখেছে। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার 1575 কিলোহার্টজে। পাকিস্তানে বুধবার অনুষ্ঠিত হল জাতীয় নির্বাচন। নির্বাচনের ভোট গণনা চলছে। নির্বাচনের সময় কোয়েটায় দুটি বোমা হামলা ঘটেছে। এই অবস্থায় নির্বাচন কেমন হয়েছে, কার জেতার সম্ভাবনা রয়েছে, এই বিশ্লেষণ করেছেন পাকিস্তানের করাচিতে বসবাসরত দুজন সাংবাদিক। সেলিম হোসেন কথা বলছেন করাচিতে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক মাশফাকাত হাসান ও পাকিস্তানি সাংবাদিক এই বিষয়টির সঙ্গে, এবং এই নির্বাচন নিয়ে তাদের বিশ্লেষণ কেমন তা নিয়েও সেলিম হোসেন কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার আমাদের উর্দু বিভাগের সহকর্মী রাজি রিজভীর সঙ্গে। সেলিম হোসেন
ধন্যবাদ সঞ্জনা। মূলত আমি মাশফাকাত হাসান এবং এবি শাহেদের মানে আলাপনটা রেকর্ড করেছি। আমি রাজি রিজভীকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার বাংলা অধিবেশনে আজকে আসার জন্য। আমরা আলোচনা শুরু করব তাদের বক্তব্য শোনার পরে। আমরা শুনি মিস্টার এবি শাহেদ এন্ড মিস্টার মাশফাকাত হাসান, ওয়েলকাম টু আওয়ার শো VOA Bangla Today. I would especially like to ask Mr. Shahid, how do you see this year's national election?
Well, if you are comparing it with the previous elections, then this election is, as compared to the 2013 elections, it is a much more reliable election that has been held this morning.
Okay.
In the sense that there have been not many complaints about any
monitoring
by the political parties.
Okay.
About monitoring of the elections, about the conduct of the elections. Of course, there have been some complaints as far as the delay is concerned in the start of the polling process, which was supposed to start at 8 o'clock in the morning, but in many places, in many polling stations, it started half an hour, three quarters of an hour late. That was all.
Okay, I would like to ask the same question to Mashkawat Hasan, but I would request him to speak Bangla. Mashkawat Hasan, apni kemon dekhlen Pakistan ebarkar jatiyo nirbachon?
কোয়েটায় বোমা হামলায় 31 জনের মৃত্যু এবং কিছু জায়গায় দলীয় সহিংসতা বাদ দিলে খুব ভালো নির্বাচন হয়েছে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। কেননা এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে অনেক বড় বড় প্রশ্ন ছিল, কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো সেইভাবে কোনো বড় অভিযোগ করেনি এবং সার্বিকভাবে ভোটার অংশগ্রহণও এর আগের বারের নির্বাচনের চেয়ে বেড়েছে। সেদিক থেকে এখন পর্যন্ত যেহেতু সেরকম অভিযোগও আসেনি, তাতে বলা যায় যে এই বিদ্যমান বাস্তবতায় অনেক ভালো একটি নির্বাচন হয়েছে।
থ্যাংক ইউ। Mr. Shahid, there are 30 political parties and candidates numbers are more than 10,000 altogether.
Yes.
And there are two elections today, National Assembly and Provincial Assembly. And
right.
Mostly three parties are being discussed, that the contest will be among them. Former Prime Minister Nawaz Sharif's brother,
yes,
cricket star Imran Khan. Another is Benazir Bhutto's son, Bilawal Bhutto. So the main,
yes,
contest is among these three contestants. Who do you think will be chosen by Pakistanis?
Well, these are the three that are the top contestants at the moment, as far as the public opinion is concerned.
According to your judgment, who do you think could be the next Prime Minister of Pakistan?
Well, as far as the estimates are concerned that have been made by various institutions, the view just now is that it would be a hung parliament, in the sense that neither PAK-BTI nor PMLN nor public PPP will have absolute majority in the National Assembly. So it has to be a coalition government. Now it depends on what kind of an attitude Mr. Imran Khan adopts after the elections, because So far, he has been saying that he is not going to be a part of a coalition government. Now, whether he goes back on his words and then decides to make a coalition government is the question that is still, it remains a question mark.
মাসকাওয়াত হাসান, আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি একটি বিষয়ে, যেটি সেটি হলো যে নওয়াজ শরীফের দলের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর খুব একটা ভালো সম্পর্ক নেই বলে অনেকে মনে করেন, সেই কারণে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ হয়তো পাকিস্তান সেনাবাহিনীর কিছুটা হয়তো আনুকূল্য পাবে এরকম ধারণা করছেন অনেকে, তো সেই ক্ষেত্রে হয়তো ইমরান খানের সম্ভাবনা বেশি। আবার এই দুই কনফিউশনের ফাঁকে হয়তো বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ভুট্টো জারদারিও হয়তো এগিয়ে আসতে পারে, আপনি কি মনে করেন?
এখানে নির্বাচনে যে বাধা বিপত্তির সৃষ্টি করা হয়েছিল মুসলিম লীগ নওয়াজের জন্য, সেটা আমরা যতটা দেখলাম যে ওই নির্বাচন পর্যন্তই ছিল, কিন্তু যেহেতু নির্বাচনের দিনটিতে এসে দেখা গেছে যে তিনটি দলের জন্যই সমান সুযোগ ছিল, অর্থাৎ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা খুবই কঠিন হবে। এবং এখানে আমরা এখন পর্যন্ত যেটা দেখছি যে আসলে যেখানে যেখানে যার শক্ত ঘাঁটি সেখানে সেখানে সেই এগিয়ে আছে মনে হচ্ছে। আর এখানে আরেকটি বিষয় যেটা একটু মনে করিয়ে দেওয়া দরকার, যে এখানে 272টি আসনে প্রায় 3,500 প্রার্থী লড়ছে, দুটি আসন অবশ্য স্থগিত করা হয়েছে, কিন্তু 137টি আসন পেতে হবে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য, সেটি কোনো দল পাবে বলে এই নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত যা পাওয়া গেছে তাতে মনে হচ্ছে না। সেই দিক থেকে পিটিআই এককভাবে 137টি আসন না পেলে বিলওয়াল ভুট্টোর সম্ভাবনা অবশ্যই উজ্জ্বল হয়ে আছে, কিন্তু মুসলিম লীগ নওয়াজ যেহেতু আসন বেশি পাবে সেক্ষেত্রে মোটামুটি ধারণা করা যায় যে পিটিআই যেহেতু কোয়ালিশন কখনো করতে চায় না এবং এই পিএমএলএন এবং পিপিপির মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাতে করে সত্যি এই শাহবাজ শরীফ এবং বিলওয়াল ভুট্টো এরা একটি সরকার গঠনের চেষ্টা করতে পারেন, তবে বাকিটা নির্ভর করবে চূড়ান্ত ফলাফলের উপরেই।
মিস্টার শাহেদ, লাস্ট কোয়েশ্চন, দ্য পাকিস্তান ইলেকশন কমিশন ইসিপি গেভ আর্মি স্পেশাল পাওয়ার ফর কন্ডাক্টিং দ্য ইলেকশন, ইজ দেয়ার এনি কোয়েশ্চন উইথ দ্যাট ইন এনি পলিটিক্যাল পার্টি অর ইলেকশন মনিটরিং গ্রুপ অর এনি আদার কোয়ার্টার?
I don't think the Election Commission of Pakistan has given the army any special powers. They are there only to provide protection.
Security. Okay.
That's all. They have not been given any special powers.
Even instead of that, there is a blast, there is an incident of explosion in Quetta.
Yes, there were two explosions in Quetta. One was very close to the Quetta, Eastern Bypass, which was very, very disastrous because about 32 people died and over 70 were injured in that. And that was the act of a terrorist because according to reports that we have received so far, it was a suicide attack.
Okay.
Now, that was caused by terrorists, not political parties. Then there was another incident which was reported later on, and that was near the polling station of constituency number 271 of the National Assembly, again very close to the Pakistan-Iran border, where an attack took place on the security forces. So these were acts of terrorists, not political parties, and army has ensured these incidents do not occur anywhere else. But as you know, Balochistan is a volatile province where despite the best efforts you can't really stop the terrorists from coming and exploding them.
Thank you very much, Mr. Shahid, AB Shahid, for joining Voice of America Bangla today.
Thank you.
মাসকাওয়াত হাসান, আপনাকে আমি আরেকটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাচ্ছি। এ পর্যন্ত দেখা গেছে নির্বাচন, আপনি যা বললেন বা আপনারা দুজন যা বললেন, তাতে এখনো পর্যন্ত নির্বাচন মোটামুটি ভাবে নিয়ে তেমন কোনো প্রশ্ন ওঠেনি এবং ভালোভাবেই হয়েছে। তো আন্তর্জাতিক মহল থেকে এই নির্বাচনের কোনো নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো প্রশ্ন উঠেছে কিনা বা কোনো মন্তব্য কোথাও আপনি জানতে পেরেছেন কিনা, পাকিস্তানে যারা পর্যবেক্ষণ করতে এসেছেন?
হ্যাঁ, পাকিস্তানে পর্যবেক্ষণে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষকরা রয়েছে, এখন পর্যন্ত কোনো অভিযোগ ওঠেনি এবং এটা সত্যিকার অর্থেই বেশ আশ্চর্যজনক মনে হচ্ছে, কারণ দুটি সাধারণ মানুষ যেটা আলোচনা করছিল এবং পর্যবেক্ষকরাও
যে দুটি বিষয়ের দিকে নজর দিয়েছিল তা হচ্ছে যে এখানে গণতন্ত্রের শত্রু হিসেবে বিবেচিত দুটি শক্তি, একটা হচ্ছে ওই উগ্রপন্থী সন্ত্রাসবাদীরা, আর এক হচ্ছে সেনাবাহিনী। সন্ত্রাসবাদীরা তো তাদের মতো চেষ্টা চালিয়ে গেছে হামলা চালিয়ে মানুষকে ভয় ভীতি প্রদর্শন করতে, কিন্তু সাধারণ মানুষের এই নির্বাচনে যে অংশগ্রহণ এখান থেকে দেখা গেছে যে তার মানে তারা এই সন্ত্রাসবাদীদের নাকচ করে দিয়েই বিপুল সংখ্যায় নেমে এসেছে ভোট দিতে। বিশেষ করে নারীরা ব্যাপারটাকে একেবারেই ভয় পায়নি। অন্যদিকে সেনাবাহিনীকেও লক্ষ্য করা গেল যে সার্বিক চাপ বজায় থাকায়, নাগরিক সমাজ হোক, মিডিয়া হোক, সোশ্যাল মিডিয়া হোক, চাপ থাকায় নির্বাচনের দিনটিতে তাদের অবস্থান বেশ নিরপেক্ষ এবং মধ্যবর্তী ছিল এরকম মনে হচ্ছে। পর্যবেক্ষকদের মোটামুটি সন্তুষ্টই মনে হলো, তবে 600টি মতো অভিযোগ রয়েছে, সেগুলো নিশ্চয়ই যাচাই বাছাই করে পরবর্তীতে
অসংখ্য ধন্যবাদ বাসকত আহসান, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমরা বিশদ আলোচনা শুনলাম রাজি রিজভি। আসলে মূলত পাকিস্তানের নির্বাচন নিয়ে সব দিকই আলোচনা এসছে। আমি আপনার কাছে একটি ভিন্ন প্রসঙ্গে জিজ্ঞেস করব, সেটি হলো যে এবার ঐতিহাসিক নির্বাচন, এটা বোধহয় দ্বিতীয়বারের মতো সিভিলিয়ান সরকার ক্ষমতা হস্তান্তর হবে এবং গণতন্ত্রের পথে একটি বড় অগ্রসর একটি পদক্ষেপ এটি। তো নতুন যৌথ সরকার হোক, কোয়ালিশন সরকার হোক বা একক যাই হোক না কেন, নতুন যারা সরকার গঠন করবে পাকিস্তানে, তাদের সামনে মূল চ্যালেঞ্জগুলো কি হবে বলে আপনার মনে হয়?
ধন্যবাদ সলিম। প্রথমে আমি এটা বলতে চাই যে নির্বাচন যেটা হয়েছে এটা একটা খুবই কন্টেনশাস অ্যাটমসফিয়ারে আর একটা পোলারাইজড অ্যাটমসফিয়ারে হয়েছে। আর অনেকগুলি মানে থিঙ্ক করতেছিলেন যে এটা হবে কি না হবে, পোস্টপোন হয়ে যাবে, কিন্তু ইলেকশন হয়েছে। অ্যান্ড অ্যাকর্ডিং টু দি অ্যানালিস্টস ইন পাকিস্তান, দে হ্যাভ ডিসক্রাইবড ইজ অ্যাজ এ মাইল স্টোন ফর ডেমোক্রেসি ইন পাকিস্তান। তো এটা হলো প্রথম। তারপরে আপনার যে প্রশ্ন করলেন যে নতুন গভর্নমেন্ট যে কেউ আসে আর কি অ্যাজ প্রাইম মিনিস্টার, দে উইল ফেস মানে খুবই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনস। প্রথমে হবে ইকোনমি, ইকোনমি যে পাকিস্তানের এখন ইন শ্যাম্বলস, অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস হ্যাভ ডুইন্ডেল সো মাচ দ্যাট অ্যাকর্ডিং টু রিপোর্টস যেটা আমি পড়েছিলাম দুই সপ্তাহ আগে, টোটাল মানি যেটা অ্যাভেলেবল ইন দি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্যান টেক কেয়ার ফর অ্যাবাউট 45 days, 6 weeks অর সো।
খুবই নাজুক।
হ্যাঁ, তো নতুন গভর্নমেন্ট দে হ্যাভ টু কোঅর্ডিনেট অ্যান্ড নেগোসিয়েট উইথ দি IMF। তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশনস কী হবে কি না হবে ওটা একটা ডিফারেন্ট কোয়েশ্চেন। তো প্রথম তো ইয়ে ইকোনমি, কেন পাকিস্তানে ওভার দি ইয়ার্স কোনো বেশ মানে ইনভেস্টমেন্ট হয়নি এরকম, ডিউ টু দি রিজনস আপনি জানেন, ভায়োলেন্স খুবই মানে ওখানে due to Afghan situation and other things, and then the activities of the Pakistani Taliban and to some extent ISI and ISIS and so on. So tarpore second je ekta challenge hobe foreign policy ekta projection je
eta khubi guruttopurno bishoy ei
je ota Afghanistan shonge ki rokom relationship, তারপরে ইন্ডিয়া, দিজ আর দি টু মেইন কন্টেনশনস। কেন আফগানিস্তানের সঙ্গেও খুব ভালো মানে ওরকম স্মুথ রিলেশনশিপ না। তারপরে ইন্ডিয়া অফকোর্স ইউনো যে ইট হ্যাজ নেভার বিন এ ভেরি হ্যাপি রিলেশনশিপ বিটুইন পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া, সো দিস উইল বি অ্যানাদার বিগ ইস্যু বিটুইন আই মিন হুইচ এভার দি গভর্নমেন্ট ইজ ইন পাওয়ার and other neighboring countries.
আচ্ছা, আরেকটা বিষয় নতুন সরকার,
and I will add one thing, the third important thing will be about the law and order situation and the terrorism, acts of terror that are ওখানে মানে particularly in KPK, Balochistan. Balochistan-এ আবার একটা low level insurgency চলতেছে for years.
সব মিলে নতুন সরকার যেই আসুক এককভাবে বা কোয়ালিশন হয়ে তাকে বড় বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হবে। অসংখ্য ধন্যবাদ রাজি রিজভি, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগে আজকে আপনার উপস্থিতির জন্য এবং আমাদের শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশে চলমান সরকারি কোটা সংস্কার আন্দোলন পরিস্থিতি। সঞ্চালনা করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সঞ্জনা। আমাদের আজকের আলোচ্য বিষয় হ্যালো ওয়াশিংটনের বাংলাদেশের চলমান সরকারি কোটা সংস্কার আন্দোলন পরিস্থিতি। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনজন বিশেষ অতিথি। ঢাকা থেকে যোগ দিচ্ছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। ঢাকা থেকে যোগ দিচ্ছেন নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির এবং কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন। তিনি এসালেই ইসলামিক স্টাডিজে এমএ শেষ করেছেন। আপনাদের সবাইকে আসরে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে একটি নির্বাহী আদেশের মাধ্যমে 1972 সালে কোটা পদ্ধতি চালু করা হয়, তবে গত কয়েক বছর ধরে এর সংস্কারের দাবি জাতীয় পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে এই আন্দোলনকে ঘিরে ছাত্রদের মধ্যে অনিশ্চয়তা এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের মধ্যে দারুণ উৎকণ্ঠা বিরাজ করছে। কিছু ক্ষেত্রে আন্দোলনকারীদের ওপরে হামলার খবরাখবরও পাওয়া যাচ্ছে। এরই প্রেক্ষিতে আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন। কোটা সংস্কার বা এর পরিবর্তন পরিবর্ধন ইত্যাদিকে ঘিরেই আপনাদের জিজ্ঞাসার উত্তর দেবেন আজকের বিশেষ অতিথিরা। তবে ইতিমধ্যেই টেলিফোন কল আসতে শুরু হয়ে গেছে, আমরা টেলিফোন কলটি নিয়ে অতিথিদের কাছে যাচ্ছি। হ্যালো, হ্যালো,
আমি মুকুল সর্দার খুলনার দাকপ থেকে আজকের হ্যালো ওয়াশিংটনের প্যানেলিস্ট এবং শ্রোতা বন্ধু সঞ্চালক সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি।
ধন্যবাদ।
আমি মনে করি আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষাপটেই আমার প্রশ্ন সম্মানিত প্যানেলিস্টদের কাছে, কোটা সংস্কারের যে দাবি, এই দাবিটা ঠিক কতটা যৌক্তিক? একই সাথে আরো একটু জিজ্ঞাসা আছে যে কোটা ব্যবস্থা থাকার কারণে যোগ্য বা মেধাবীরা কি বঞ্চিত হচ্ছে বলে আপনারা মনে করছেন? আমি আরো জানতে চাইবো যে কোটা সংস্কারের আন্দোলনটি যখন মাঠে বেশ দানা বেঁধে উঠেছিল, ঠিক সেই সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহান জাতীয় সংসদে এক ঘোষণায় সব ধরনের কোটা বাতিলের একটি ঘোষণা দিয়েছিলেন, কিন্তু দীর্ঘদিনেও সেই ঘোষণাটির আমরা বাস্তবায়ন দেখিনি, যে কারণে আবারও কোটা সংস্কার আন্দোলনকারীরা মাঠে নামতে বাধ্য হয়েছেন। আমি বলবো আসলে সমস্যাটি ঠিক কোন জায়গায়, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পরও কেন সেটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না?
মুকুল সর্দার,
আরো একটু
জি বলুন।
হ্যালো, কোটা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দান করেছিলেন, বিভিন্ন ভাবে হয়রানির শিকার হচ্ছেন তারা, তাদের বিরুদ্ধে যে কথিত হয়রানির অভিযোগ, এই এটাকে আপনারা আসলে ঠিক কিভাবে দেখছেন?
অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা প্রথমেই চলে যাচ্ছি ডক্টর আকবর আলী খান আপনার কাছে। দীর্ঘ প্রশ্ন এবং অনেকগুলো প্রশ্ন করেছেন, যার মধ্য দিয়ে অনেকেরই জিজ্ঞাসার জবাব আমরা পেয়ে যাব। ডক্টর আকবর আলী খান,
প্রথম প্রশ্ন করা হয়েছে কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক কিনা। আমার তো মনে হয় যে এটার যৌক্তিকতা নিয়ে এখন কোনো বিতর্ক নেই, কারণ বাংলাদেশের সিভিল সমাজের যারা আছেন তারা বামেরই হন, ডানেরই হন, অথবা মাঝামাঝি অবস্থানেই হন, তারা সবাই এই কোটা সংস্কারের পক্ষে বক্তব্য রেখেছেন। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও পার্লামেন্টে এর যৌক্তিকতা স্বীকার করেছেন। সুতরাং বাংলাদেশে যে কোটা সংস্কার করতে হবে এটার যৌক্তিকতা নিয়ে সম্ভবত কোনো প্রশ্ন নেই। তবে প্রশ্ন হলো যে কোটা সংস্কার আন্দোলন কেন হচ্ছে, সমস্যাটা কোথায়? এই সমস্যাটা বুঝতে হলে বঙ্গবন্ধু 1972 সালে যে কোটা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন সেটার মধ্যে কি কি পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনের ফলে কি ফলাফল হচ্ছে সেটা আমাদের মনে রাখতে হবে। বঙ্গবন্ধু যখন কোটা প্রবর্তন করেন তখন বাংলাদেশে 17টি জেলা ছিল এবং তিনি চার ধরনের কোটা ব্যবস্থা করেন। একটা হলো মেরিট কোটা, একটা হলো ডিস্ট্রিক্ট মেরিট কোটা, একটা হলো মুক্তিযুদ্ধের ক্ষতিগ্রস্ত মহিলাদের কোটা, আর একটি হলো আপনার মুক্তিযোদ্ধা কোটা। তো সব মিলিয়ে তখন 69টি কোটা ছিল, 69টি কোটা অন্যান্য দেশের তুলনায় বেশি, কিন্তু তবু এটাকে কোন রকমে বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু যখন বাংলাদেশের 64টি জেলা হলো এবং তার সাথে চার ধরনের কোটা করে 257টি কোটা, এবং যদি এরপরে আরেকটি নতুন কোটা যোগ করা হয়, সেটা হলো যারা শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য, তাতে প্রায় 258টি কোটা। এই 258টি কোটা কোনোমতেই বাস্তবায়ন করা সম্ভব নয়। এবং এর ফলে যেটা হয়েছে সেটা হলো যে আপনার এই চাকরির ব্যবস্থাতে দুর্নীতি ঢুকে পড়েছে, এমনকি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে পর্যন্ত দুর্নীতির জন্য মামলা হয়েছে। তো এটা এবং পাবলিক সার্ভিস কমিশন এমন পর্যায়ে চলে এসেছিল যে তারা যারা পরীক্ষার্থী তাদের ফলাফল পর্যন্ত জানতে দিত না, যে কেউ যদি পরীক্ষা দেয় তাহলে তার ফলাফল জানা যে কোন পেপারে সে কত নম্বর পেয়েছে এবং কোন পেপারে সে পাশ করেছে ফেল করেছে, এটা জানা তার মৌলিক অধিকার আছে। আমরা যখন পাকিস্তানের সিভিল সার্ভিস পরীক্ষা দিই, আমাদের রেজাল্ট বেরোয়ার 15 দিনের মধ্যে পাবলিক সার্ভিস কমিশন থেকে প্রত্যেক ক্যান্ডিডেটকে তাদের নম্বর জানিয়ে দেওয়া হতো, এটা পর্যন্ত এখন জানিয়ে দেওয়া হয় না। তো এইটা একটা অবাস্তব পরিস্থিতি এবং এইটা সংস্কারের প্রয়োজন রয়েছে। এবং 2 নম্বর যেটা, সেটা হলো যে এই কোটা, এই সমস্ত মেরিট কোটার বাইরে সব চাকরি ডিস্ট্রিক্ট কোটার মাধ্যমে হিসাব করা হয়, এবং সেটা করার ফলে আপনার কে চাকরি পাবে আর কে চাকরি পাবে না সেটা ঠিক করা বড় শক্ত হয়ে দাঁড়ায়। যেমন ধরেন 2004-05 সালে দেখা যায়, আমি দেখতে পাচ্ছি যে ফরেন সার্ভিসে 30টি পদ ছিল এবং সেই 30টি পদের সেখানে আপনার সর্বশেষ যে ফ্রিডম ফাইটার কোটা থেকে যাকে চাকরি দেওয়া হয়েছে তার অবস্থান ছিল 5,377। এখন 30-40টি পদের বিপরীতে যদি 5,377 নম্বর ব্যক্তিকে চাকরি দেওয়া হয়, তাহলে পরে তো আপনার চাকরির মধ্যে কোনো আর মেরিটের কোনো কিছু থাকে না। তো এই সব কারণে, এবং আমাদের এখানে বর্তমানে কোটার পরিমাণ হলো 45%। এখন আমাদের যে সংবিধান, সেই সংবিধানে কিন্তু আমাদের এখানে যে কোটা, সেই কোটা হলো একটা ব্যতিক্রম। আমাদের চাকরিতে চাকরি দেওয়ার নিয়ম হলো মেধার ভিত্তিতে চাকরি হবে, সেখানে সরকার ইচ্ছা করলে পরে কোনো আপনার জনগোষ্ঠী যারা পশ্চাৎপদ জনগোষ্ঠী তাদের জন্য কোটার ব্যবস্থা সরকার করতে পারে, কিন্তু এটা হলো সাধারণ নিয়মের ব্যতিক্রম। এবং ব্যতিক্রম কখনো সাধারণ নিয়মের চেয়ে বেশি হতে পারে না, এ সম্বন্ধে ভারতের সুপ্রিম কোর্টের অনেক রায় আছে, এবং সেই সমস্ত রায় পর্যালোচনা করলে দেখা যাবে যে বাংলাদেশের ক্ষেত্রেও সেই সব রায় প্রযোজ্য, কারণ বাংলাদেশের সংবিধানের ইংরেজি ভাষ্যে কোটা সম্পর্কে যে বিধান আছে তা দাড়ি কমা সহ প্রত্যেকটা শব্দ ভারতের সংবিধানের অনুরূপ। সুতরাং আমাদের এখানে এই যে কোটার পরিমাণ সেটা কমানোর, মেরিটের পরিমাণ বাড়ানোর দরকার রয়েছে, কমপক্ষে 50% এটাকে উন্নীত করার প্রয়োজন রয়েছে।
ধন্যবাদ ডক্টর খান। ডক্টর খান, এর মধ্যে আমি একটুখানি আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা যতটা জানি যে 1980 সালে কোটা সংস্কারের একটা প্রস্তাব করা হয়েছিল, তো সে সম্পর্কে একটুখানি বলবেন কি?
কোটা সংস্কারের প্রস্তাব আরো আগে করা হয়েছে,
জি বলুন একটু, আমরা অতীতটাকে একটু একটুখানি টাচ করে।
জি, আপনার মুজাফর আহমদ কমিশনের প্রথম কমিশন যেটা বঙ্গবন্ধু বাংলাদেশে লোক প্রশাসন সংস্কারের জন্য করেছিলেন, এবং সেই কমিশন ভাষায় বলেছে যে কোটা কোনো অবস্থাতেই থাকা উচিত না। এবং একই ধরনের সুপারিশ করেন আপনার রশিদ কমিশন, যেটার কথা আপনি বলছেন, এটার অফিসিয়াল তারিখ হলো 1979, সম্ভবত প্রতিবেদন 1980 দেওয়া হয়েছিল। তো সেই প্রতিবেদনেও বলা হয়েছে যে কোটা তুলে দাও, এবং সেখানে আপনার এই প্রতিবেদনের বিরুদ্ধে নোট অফ ডিসেন দিয়েছিলেন একমাত্র ব্যক্তি মিস্টার মাহবুবুর রহমান, এবং তিনি বঙ্গবন্ধু যখন কোটা প্রবর্তন করেন তখন এস্টাবলিশমেন্ট সেক্রেটারি ছিলেন, এবং সেই নোট অফ ডিসেন্টে প্রথমেই তিনি লিখেছেন যে কোটা ব্যবস্থা হলো একটা ইন্টারিম ব্যবস্থা, এটা চিরদিন থাকতে পারে না, এবং তিনি বলেছেন যে 10 বছর পরে এটা কমিয়ে দেওয়া যেতে পারে এবং 20 বছরের মধ্যে এটা তুলে দেওয়া যেতে পারে।
অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা যাচ্ছি নুরুল কবির আপনার কাছে। বাংলাদেশের, বলা হয়ে থাকে বাংলাদেশের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য যে কোটা প্রথা প্রচলিত আছে তা কোনোভাবেই প্রকৃত অর্থে অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখছে না, বরং অনগ্রসর জনগোষ্ঠীর, আমি একটি আর্টিকেল থেকে পড়ছি যার জন্য হুবহু একইভাবে পড়ছি, অনগ্রসর জনগোষ্ঠীর প্যাকেটে মোড়া অগ্রসর জনগোষ্ঠী নানা ওসিলায় এই সুযোগ ভোগ করছেন। তো এই যে অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য করা হয়েছিল, এখন বলা হয়ে থাকে যে জাতিগোষ্ঠীর, যেই জাতিগোষ্ঠীর জন্য করা হয়েছিল তারা এখন অনেকটাই এগিয়ে গেছেন, যেমন নারীর ক্ষেত্রে, নারীর উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে গেছেন, এবং আরও জিনিস আছে, সে বিষয় সম্পর্কে একটু আলোকপাত করবেন কি?
ধন্যবাদ আপনাকে। দেখুন, যে আর্টিকেল তিনি লিখেছেন সেটা আমি একটু পুরো পড়লে বুঝতে পারতাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অনগ্রসর জাতির গোষ্ঠীর উদাহরণ আপনি দিয়েছেন, সেখানে আমাদের নারীর কথা বলেছেন, বা সঙ্গে সঙ্গে যদি আমি
আরো অনেক কিছু আছে, আমি পার্টিকুলারলি যেহেতু নারীর উন্নয়ন চোখে পড়ার মতো সেই ক্ষেত্রে সেই বিষয়টিও কিন্তু উঠে এসেছে।
জি, প্রশ্নটা হচ্ছে যে অনগ্রসর জাতিগোষ্ঠী হিসেবে চিহ্নিত যারা ব্যক্তিবর্গ, আমার ধারণা তাদেরকেও এই আর্টিকেলটা লেখার নাই, কারণ তারা বলছেন না যে তারা যথেষ্ট অগ্রসর হয়ে গেছেন। আর একটা নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে গেলে যে কোনো সামাজিক বিষয়, বিশেষত যেখানে উন্নয়নের মধ্য দিয়ে যে সুফল তৈরি হয় তার সুষম বন্টন হয় না, সেখানে নানান ধরনের বৈষম্য এমনিতেই জারি থাকে, সেই ক্ষেত্রে রাষ্ট্রের কনস্টিটিউশনাল গ্যারান্টি যদি কিছু না থাকে, যেটাকে সারা পৃথিবীতে অ্যাফার্মেটিভ অ্যাকশন বলে, সেটা যদি না থাকে তাহলে একটা অত্যন্ত ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়াতে পারে, কারণ উন্নয়ন বৈষম্য এবং তার বন্টনের বৈষম্য মানে আয়ের বৈষম্যকে তীব্র করে তুলতে পারে। প্রশ্নটা হচ্ছে যে আমি মনে করি যে যেটা আকবর আলী খান সাহেব ইতিমধ্যে অত্যন্ত সুন্দরভাবে এবং কমপ্রিহেনসিভলি বলেছেন, প্রশ্ন হচ্ছে 258টা কোটা থাকবার দরকার আছে কিনা, খালি চোখে চোখে পড়ে কিংবা ইনভেস্টিগেশন করলে সরকারের কাছে তথ্য অনুযায়ী, রিসার্চারদের কাছে তথ্য অনুযায়ী এরকম 10-12-20টা ক্যাটাগরির কথা আপনি হয়তো আনতে পারবেন, যাদের সম্পর্কে আপনার একটা অ্যাফার্মেটিভ অ্যাকশন বা কোটা ব্যবস্থার সংরক্ষণ করা দরকার। নারীর কথা বলে আর যে কথা বলছে নারী উন্নয়ন চোখে পড়ে, মানে নারীর উন্নয়ন আপনি যেটা বলছেন সেটা হচ্ছে নারীরা কাজকর্মে আসছে, বিশেষত গার্মেন্ট সেক্টর লেবার অবাঙালি জাতিগোষ্ঠীর ব্যাপার আছে, মুক্তিযোদ্ধাদের ব্যাপার আছে যার অনন্য।
আমি এই পর্যায়ে আপনাকে একটি জিনিস বলতে চাই যে 4 দশক পরেও মুক্তিযুদ্ধের সন্তান কোটায় 30% সুযোগ রাখা হয়েছে, এর যৌক্তিকতা নিয়েও কিন্তু আলোচনা সমালোচনার ঝড় উঠছে, এই বিষয়টি যদি আপনি ইনক্লুড করেন ভালো
হয়। পরিষ্কার করে কথা বলা দরকার, আমি মনে করি এখানে সাধারণভাবে আমি মনে করি যে আপনি যদি মুক্তিযুদ্ধে যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলেন, শহীদ হয়েছেন কিংবা উন্ডেড হয়েছেন, ইনজিউড হয়েছেন, তাদের সংখ্যাটার কথা এবং তাদের যদি তৎকালীন সমাজের অর্থনৈতিক সামাজিক অবস্থানের কথা বলেন, তাহলে আপনি দেখতে পাবেন যে 70-75% একেবারেই গরিব কৃষক এবং শহরের দিনমজুররা অংশগ্রহণ করেছে, ফলে সেই দিক থেকে তাদের অবদানটা সবচেয়ে বেশি। প্রশ্ন হচ্ছে 40-46 বছর পার পেরিয়ে গেছে, এটা কথা ঠিক। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর থেকে পর্যন্ত যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে বা জারি রয়েছে, সেখানে এই প্রান্তিক জনগোষ্ঠীর সাধারণভাবে তেমন কোন অর্থনৈতিক উল্লম্পন ঘটে নাই। ফলে 46 বছর আগে যে গরিব মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন কিংবা যুদ্ধ করেছিলেন, তার সন্তান 3 জেনারেশন পর্যন্ত অন্তত সে কথা ধরুন এই বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করবার জন্য যোগ্যতা অর্জন করে নাই। সেই দিক থেকে এই সময়টা হয়তো তারা সুফল পাওয়া শুরু করতে পারে যদি চাকরির কথার কথা বলে। প্রশ্নটা হচ্ছে সেটা কত পার্সেন্ট থাকবে। আমি বিভিন্ন সরকারি মন্ত্রীদের বা সরকারি দলের কর্মকর্তাদের মুখে গত 3-4 সপ্তাহ ধরে শুনছি, এটাকে ডিফেন্ড করতে গিয়ে তারা বলছেন যে ওখানে 30% কোটা আছে ঠিকই, কিন্তু 5-6% বেশি মুক্তিযোদ্ধা কোটায় রিক্রুটমেন্ট হয় না, কারণ তাদের পাওয়া যায় না। সেটাই হওয়ার কথা, কারণ হচ্ছে যে 2 লক্ষ বা 2.5 লক্ষ বা 3 লক্ষ পরিবার 18 কোটি জনগোষ্ঠীর মধ্যে কত শতাংশ হবে। তো আপনারা যদি প্র্যাকটিক্যালি দেখেন যে 5-6% বেশি হচ্ছে না, তাহলে 30% রাখার তো সেটা দরকার পড়ে না, সেটা একটা অ্যাডজাস্টমেন্ট হওয়া দরকার। কিন্তু কোন অবশ্যই
এখানে কি আমরা একটি জিনিস তুলে ধরতে পারি যে যেখানে 19টি ডিস্ট্রিক্ট থেকে এখন 64টি ডিস্ট্রিক্ট হয়েছে এবং কিছু কিছু ডিস্ট্রিক্টে দেখা যায় যে ডিস্ট্রিক্ট উন্নত, কিন্তু কিছু কিছু আছে একেবারেই অনুন্নত, এইখানে কি কোনো একটা পার্থক্য রয়ে গেছে বা একটা গ্যাপ রয়ে গেছে?
তার মানে হচ্ছে আপনি যে প্রশ্নটা তুলছেন, অর্থাৎ এবং সমাজের চিন্তাশীল মানুষেরা নন পার্টিজান চিন্তা করেন যারা, তারা কিন্তু এই কথাটাই বলছেন যে কোটা থাকবার দরকার আছে। আর ছাত্র আন্দোলনের দাবি তো কোটার বিরুদ্ধে নয়, কোটা অ্যাবলিশ করবার কথা প্রধানমন্ত্রী বলেছেন, ছাত্র আন্দোলন বলে নাই। প্রশ্ন হচ্ছে যে সংস্কারটা কেন দরকার, অ্যাডজাস্টমেন্ট রিঅ্যাডজাস্টমেন্ট দরকার, নতুন করে রিভিউ করা দরকার, কোনটা হয়তো কমানো দরকার, কোনটা হয়তো বাড়ানো দরকার, কোনটা হয়তো বাদ দেওয়া দরকার। কিন্তু সরকারি দলের বিশেষত তাদের ছাত্র সংগঠনে এবং একদল দলীয় বুদ্ধিজীবীদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যেন এই দাবি করাটাই অপরাধ। এইটা কিন্তু একটা অত্যন্ত রাজনৈতিক প্রশ্ন যে সমাজের মধ্যে কালক্রমে কোন একটা পুরনো পুরনো সত্যে বা পুরনো ঘটনার পুনর্বিবেচনা করবার দাবিটা সমাজে তোলাটা অন্যায় কিনা, বেআইনি কিনা, এই প্রশ্নটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। কারণ আমরা দেখতে পাচ্ছি যখন এই কোটা পুনর্বিন্যাসের কথা সংস্কারের কথা বলছে, তার ছাত্ররা আমার জানা মতে এখনো পর্যন্ত কোটা বিলোপের কথা বলেনি।
ধন্যবাদ নুরুল কবির, আমরা আবারও
একটা বাক্য বলে শেষ করছি, সেই ছাত্রদেরকে স্বাধীনতা বিরোধী, সেই ছাত্রদেরকে রাজাকার বলা, তাদের উপর নানা ধরনের নিপীড়ন আনা, এইটা নিজেই একটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এক ধরনের স্বৈরতান্ত্রিক প্রবণতা।
অনেক ধন্যবাদ নুরুল কবির। আমরা ছোট্ট একটি সাউন্ড বাইট শুনে আমরা যাচ্ছি এই আন্দোলনের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত হাসান আল মামুনের কাছে। আমরা সাউন্ড বাইটটি নিয়ে নিচ্ছি, আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী এই খবরটি আজকে পাঠিয়েছেন, সেটিই আমরা শোনাচ্ছি আপনাদের।
প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ সত্ত্বেও কোটা সংস্কার আন্দোলনরতদের বিরুদ্ধে ছাত্রলীগের হামলা থামেনি। রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর বরাতে বলেছিলেন, ছাত্রলীগ যাতে বাড়াবাড়ি না করে সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশে 24 ঘন্টার মধ্যে ঢাকায় অন্তত 3টি স্থানে কোটা আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়। সর্বশেষ বুধবার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ, এতে 5 জন আহত হন।
ওকে, ঠিক আছে, আমরা শুনে নিলাম। এখন হাসান আল মামুন, আপনার বক্তব্য শুনবো।
জি ধন্যবাদ। প্রথমেই আমার কথাটা হচ্ছে যে আমরা যখন 17 ফেব্রুয়ারি থেকে আন্দোলনটা শুরু করি, তখন কিন্তু আমাদের দাবিটি ছিল বর্তমান সরকারি চাকরি ব্যবস্থায় যে কোটাটা আছে এটার একটা যুক্তিক সহনীয় সংস্কার। তো আমরা কিন্তু এখন পর্যন্ত স্টিল নাও আমরা কিন্তু কখনোই কোটার বাতিল বলিনি। এখন পর্যন্ত আমরা আশা করছি কোটার একটা যুক্তিক সহনীয় সংস্কার হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী মহান জাতীয় সংসদে ঘোষণা দিলেন যে কোটা বাতিল, কোটা থাকবে না। তো মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন রাষ্ট্রের হচ্ছে সর্বোচ্চ নির্বাহী উনি। তো আমরা কিন্তু সরাসরি উনি যেহেতু কথাটা বলেছেন যে কোটা থাকবে না, তো আমরা কিন্তু উনার কথাটাকে সরাসরি ভায়োলেট করে বলতে পারি না যে কোটা সংস্কার চেয়েছি আমরা, তখনই কোটা সংস্কার করতে হবে। সংসদে যেহেতু একটা ঘোষণা দিয়েছেন, আমরা সেটাকে তখন সাধুবাদ জানিয়েছি এবং আমাদের আন্দোলন স্থগিত করে দিয়েছি। এবং তখনই কিন্তু আমরা বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কোটা বাতিল, এরপরেও যদি রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রের নীতি নির্ধারক যারা আছেন তারা যদি মনে করেন যারা এই কোটার সুবিধাটা পেয়ে আসছেন অনেকদিন যাবৎ তাদের জন্য কিছুটা অংশ রেখে একটা যুক্তিক এবং সহনীয় সংস্কার করবেন, তো সেই পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা তিরিশে জুন হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে হচ্ছে একটি সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম যে সরকারের কাছে আমরা একটি টাইম ফ্রেম চেয়েছিলাম যে আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দেন যে এতদিনের মধ্যে এই কোটার যে একটা হয়তো সংস্কার নয়তো বাতিল দুটো থেকে একটা একটা মানে প্রজ্ঞাপন আকারে জারি করা হবে, কিন্তু আমরা সেই সংবাদ সম্মেলনটি করতে পারিনি। সেখানে ছাত্রলীগ হামলা চালায় এবং সেখান থেকে সেখানে আমরা দুই তিনজন খুব গুরুতর আহত হই। এরপরে আপনার কেন্দ্রীয় শহীদ মিনারেও ছাত্রলীগ হামলা চালায়, সেখানেও আমাদের কয়েকজন নেতা আহত হয়। পাশাপাশি রাশেদ খানকে হচ্ছে ডিবি পুলিশ তুলে নিয়ে যায় এবং তাকে 15 দিনের রিমান্ড দেওয়া হয়। এবং আমাদের এখনো কিন্তু দেশের অনেক বিশ্ববিদ্যালয়েও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে বেশি হামলা হয়েছে, এরপরে আজকে আপনার রংপুর বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
এখন কি অবস্থা সেটা আপনি বলুন। আমরা তো শুনে নিলাম যে কোথায় কোথায় হামলা হয়েছে, কিন্তু আপনাদের মনের অবস্থা অথবা আপনারা কি কি করতে যাচ্ছেন বা কি করতে চাইছেন?
হ্যাঁ, আমরা এখনো মানে বিশ্বাস করি বা এখনো আশ্বাসে আছি যে আস্থা রাখছি যে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই রাষ্ট্রের কল্যাণে তিনি কোটার একটা যুক্তিক সহনীয় সংস্কার করবেন। কিন্তু ছাত্রলীগ আমাদেরকে যেভাবে আমরা যখনই কোনো প্রোগ্রাম মানে আহ্বান করতে যাচ্ছি সেখানে ছাত্রলীগ হচ্ছে পাল্টা প্রোগ্রাম আহ্বান করছে, পাশাপাশি হচ্ছে আমাদেরকে মানে আমরা যে আসলে একটা যুক্তিক দাবি করেছি, আমরা কখনো বাতিল চাই নাই, আমরা সংস্কার চেয়েছি, তো আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আন্দোলনকারী যদি স্বাধীনতা বিরোধী হয়ে থাকি তাহলে 9ই এপ্রিল কেন আমাদেরকে নিয়ে সচিবালয়ে মিটিং করা হলো এবং আমাদেরকে বলা হলো যে তোমাদের আন্দোলন যুক্তিক, তোমাদের দাবি যুক্তিক,
ধন্যবাদ,
এবং তোমাদের এই দাবি নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। আচ্ছা
মামুন, আবারও ফিরে আসবো, ধন্যবাদ। আমরা একটু ফেসবুকের দিকে তাকাতে যাচ্ছি। মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ লিখেছেন, কোটাকে কৌটোয় রাখুন, মেধাকে উন্মুক্ত করুন, শিক্ষাকে সমুন্নত রাখুন, জাতির মেরুদণ্ড সুদৃঢ় করুন। আরো একজন লিখেছেন, ইব্রাহিম খালিল লিখেছেন, মেধা হোক সবচাইতে বড় কোটা। ঠিক আছে, এই দুটো নিয়েই আজকে এখন আপাতত আমরা যাচ্ছি। আরেকজন লিখেছেন, মাসুদুর রহমান লিখেছেন, জনাব নুরুল কবিরের মতামত খুব ভালো লাগে, সোজাসুজি কথা বলার মানুষ, অনেক ধন্যবাদ। আরও একজন লিখেছেন, শঙ্কর হালদার লিখেছেন, ভারতে যখন কোটা ব্যবস্থা চালু রয়েছে তার জন্য আজকে হ্যালো ওয়াশিংটনে ভারতের কোনো প্রতিনিধিকে যুক্ত করা কেন হলো না? কিন্তু ভাই, এর জবাবটা আমি দিয়ে দিচ্ছি, কারণ এখন চলমান যে আন্দোলন চলছে তার প্রেক্ষাপটে আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন। আগামীতে নিশ্চয়ই আপনাদের কথাও চিন্তা করা হবে এবং যদি কিছু হয় তাহলে নিশ্চয়ই আমরা আবারও করব হ্যালো ওয়াশিংটন। তবে প্রথমেই চলে যাচ্ছি ডক্টর খান আপনার কাছে, যে আপনি তো শুনলেন প্রশ্নগুলি বা মন্তব্য যে কোটাকে কৌটোয় রাখুন, মেধাকে উন্মুক্ত করুন, তো এ সম্পর্কে আপনি কি মতামত দেবেন?
মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণা করেছিলেন যে কোটা ব্যবস্থা তুলে দেওয়া হবে তখন আমি ধরে নিয়েছিলাম যে তিনি কোনো কোটাই চান না। কোটা ছাড়াও অবশ্য কোনো কোটা ছাড়াও আমাদের দেশেই আপনার চাকরি দেওয়ার প্রথা আছে, যেমন ধরেন বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো কোটা নাই এবং সেখানে কিন্তু কেউ কোটার দাবিও করে না, এ নিয়ে কোনো প্রশ্নও নাই। এই কোটা শুধু আছে বেসামরিক চাকরির মধ্যে। এখন কোটাই শুধু সমস্যার সমাধান করতে পারে না, যেমন ধরেন যে মুক্তিযোদ্ধা কোটা 30% আছে, কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় যদি আমি 3 বছরের ফলাফল পাবলিক সার্ভিস কমিশন থেকে পেয়েছিলাম, 1999 সালে
যে পরিমাণ কোটার চাকরি ছিল তার ১০.৮% পদে মুক্তিযোদ্ধা পাওয়া গেছে, আর বাকি প্রায় ৯০% পদে লোক পাওয়া যায়নি। তারপরে আপনার ২০০০ সালে যে পরীক্ষা হয় সেই পরীক্ষাতে আপনার ১.২% প্রার্থী পাওয়া গেছে, আর প্রায় ৯৭.৮% প্রার্থী পাওয়া যায়নি। আর ২৫ যে বিসিএস যেটা ২০০৪ সালে হয়েছে সেখানে ৫.২% মুক্তিযুদ্ধের প্রার্থী পাওয়া গেছে, আর ৯৪.৫% পাওয়া যায়নি। এর অর্থ হলো, এর আগে আমি বলেছি যে মুক্তিযোদ্ধাদের জন্য ৫ নম্বর অনেক নিচু পর্যায়ে রাখা হয়, আর নাইলে মানে ৫০০০ উপরে পজিশন পেয়ে চাকরি পাওয়ার কথা না। তারপরেও যদি এত কম প্রার্থী আসে তার মানে হলো যে এদের শিক্ষার সমস্যা রয়েছে। সুতরাং এদের জন্য শুধু কোটা করলেই হবে না, এদের জন্য বৃত্তির ব্যবস্থা করতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে। সেরকম ধরেন আমাদের এখানে যারা শারীরিক প্রতিবন্ধীর জন্য বর্তমানে যে কোটা ব্যবস্থা ১%, সেটা বাধ্যতামূলক না, কিন্তু ভারতে কিন্তু বাধ্যতামূলক শারীরিক প্রতিবন্ধীদের জন্য কোটা ব্যবস্থা আছে। এবং শারীরিক প্রতিবন্ধীদের অনেক ক্ষেত্রে শারীরিক যে যোগ্যতা সেটা শিথিল করলে পরেই ওদের চাকরির যে স্কোপ সেটা অনেক বেড়ে যাবে। তো সেরকম শুধু কোটা না, আরো সংস্কার করা যেতে পারে, কিন্তু সেই সংস্কারগুলির প্রতি সরকার দৃষ্টি দিচ্ছেন না। আমি আশা করছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন কোটা উঠে যাবে, তখন এছাড়া আরো অন্যান্য যে সংস্কারগুলো আছে সেগুলো করা হবে, সেগুলো করা হচ্ছে না।
ধন্যবাদ।
অবশ্যই কোটা ব্যবস্থা কোনো স্থায়ী ব্যবস্থা হতে পারে না। বাংলাদেশে সংবিধানে মহিলাদের জন্য আপনার সংসদে সংরক্ষিত আসন আছে, কিন্তু এই সংরক্ষিত আসন কিন্তু চিরস্থায়ী ব্যবস্থা না, এটা ১০ বছর ২০ বছর পর পর এটাকে রিনিউ করতে হয়। দেখতে হয় যে এই যে কোটা ব্যবস্থা এটা কি আদৌ কাজ করছে না। যদি কাজ না করে তাহলে এটাকে অবশ্যই সংস্কার করতে হবে, এবং সেই দিক থেকে কোটা ব্যবস্থার একটা নিয়মিত পর্যালোচনার প্রয়োজন রয়েছে।
অনেক ধন্যবাদ। আমরা আরেকটু নজর দিতে চাই ডক্টর খান, আমাদের আসলে সময় খুব বেশি নেই। আরেকটি প্রশ্ন আমরা করছি, এটা ফেসবুকে এসছে, এই কোটা সংস্কার আন্দোলনের ভবিষ্যৎ কি, এই কোটা সংস্কার আন্দোলনের প্রভাব মেধাবীদের ওপর কতটুকু পড়বে বলে আপনারা মনে করছেন, এই প্রশ্নটি নিয়ে আমি যাচ্ছি নুরুল কবির আপনার কাছে।
দেখুন,
প্রশ্নটি করেছিলেন আরশাদ আলী বিশ্বাস খুলনা থেকে। জি
বলুন। দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার ধারণা যে এই আন্দোলনটা থামবে না যত নিপীড়নই হোক না কেন। কারণ হলো কখন মানুষ চাকুরির জন্য আন্দোলন করে বা কোটা ব্যবস্থা সংস্কার চায়, যখন চাকুরির ক্ষেত্রে তার চাকুরি পাওয়ার পরিসর সংকুচিত হয়ে আসছে। আপনাকে আমি একটি ছোট্ট সরকারি স্ট্যাটিস্টিক্স শুধু এখানে বলতে চাই যে ২০১৬ সালে যে সরকার যে লেবার ফোর্স সার্ভে করেছে একটা, এবং আরেকটা করেছে আপনার হাউসহোল্ড ইনকাম এবং এক্সপেন্ডিচার সার্ভে, এই দুটোতে দেখা যাচ্ছে প্রথমটা সরকারি দুটি সরকারি প্রতিবেদন আমাদের এখানে এমপ্লয়মেন্ট হচ্ছে অর্থাৎ যত ১৫ বছর পর আইএলও অনুযায়ী ধরা হয় ১৫ বছর বয়স্ক এবং তার উপরে যারা শারীরিক সক্ষম তারা এমপ্লয়মেন্ট পাওয়ার যোগ্য এবং অধিকার রাখে। তাদের মধ্যে ৫৩% বলছে যে আপনার এমপ্লয়মেন্ট রেট যেটা লেবার ফোর্স সার্ভেতে বলছে, আর হাউস হোল্ড ইনকাম এবং এক্সপেন্ডিচার সার্ভেতে সরকারি হিসেবে দেখা যাচ্ছে যে ৪৪% এখানে এমপ্লয়মেন্টের ব্যবস্থা আছে। তাহলে একটা সমাজে যখন কর্মক্ষম তরুণ তরুণী বাড়ছে এবং অর্থনীতিতে যদি এমন ব্যবস্থা থাকে যে গ্রোথ একটা হচ্ছে, কিন্তু যেটাকে ইকোনমিক্স এর ভাষায় বলে জবলেস গ্রোথ, সেইখানে এই ধরনের অস্থিরতা থাকাটা খুবই স্বাভাবিক। প্রশ্নটা হচ্ছে এটা একটা অর্থনৈতিক সমস্যা, যে অর্থনৈতিক সমস্যার মূল কেন্দ্র ব্যাপার লক্ষ্য হচ্ছে যে মূল কারণ হচ্ছে ছাত্রছাত্রীদের তারা কাজ চায়, চাকরি চাই, কিন্তু যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেখানে পর্যাপ্ত চাকরির ব্যবস্থা বা কর্মসংস্থানের কোন ব্যবস্থা নেই। এইখানে একদিকে যেমন রাজনৈতিক ভাবে একটা দৃষ্টিভঙ্গি থেকে কোটা সংস্কার অ্যাডজাস্ট করা দরকার।
নুরুল কবির, আমাদের হাতে একদম সময় নেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম এতক্ষণ। একটি শেষ মন্তব্য দেখছি, অনন্ত কুমার নাথ লিখেছেন, জেলা কোটা কি? ভাই, আপনার প্রশ্নের জবাব আজকে দেওয়া গেল না, তবে আগামীতে দেওয়ার আশা রাখছি। আর আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। ডক্টর আকবর আলী খান, নুরুল কবির এবং হাসাল আন মামুন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রোতাদের যারা অংশ নিয়েছেন তাদেরকে, আর যাদের প্রশ্ন নিতে পারলাম না তাদের কাছে ক্ষমা চাইছি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুরু হচ্ছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সঞ্জানা। যেমনটি গোড়াতেও বলেছিলাম যে পাকিস্তানের নির্বাচনই হচ্ছে প্রধান খবর, সেই খবর দিয়েই শুরু করছি। পাকিস্তানের সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে, যেখানে 10,60,00,000 ভোটদাতা রয়েছেন। ভোট প্রদান শুরু হবার কয়েক ঘন্টার মধ্যেই দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভোট কেন্দ্রের বাইরে এক প্রচণ্ড বিস্ফোরণে অন্তত 31 জন নিহত এবং 40 জন আহত হয়েছে। একজন পদস্থ পুলিশ কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেন যে মোটর সাইকেলে করে আসা একজন আত্মঘাতী বোমাবাজ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় ভোট কেন্দ্রের বাইরে জনতার উপর আক্রমণ চালায়। একজন সামরিক মুখপাত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন যে আরেকটি ঘটনায় বন্দুকধারীরা বেলুচিস্তানের একটি দুর্গম গ্রামে ভোট গ্রহণকারী এবং সৈন্যদের বহনকারী একটি যানবাহনের উপর আচমকা আক্রমণ চালায়। পুলিশ জানিয়েছে পাকিস্তানের অন্যত্র প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সদস্যদের মধ্যে সংঘাতে অন্তত 2 জন নিহত এবং অনেকেই আহত হয়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে উপর্যুপরি আত্মঘাতী বোমা বিস্ফোরণ এবং অন্যান্য আক্রমণে আজ অন্তত 38 জনের প্রাণহানি ঘটেছে। একাধিক বোমাবাজ সোয়েদা শহরের একটি বাজারের কাছে এবং ব্যস্ত চত্বরে নিজেদের শরীরে বিস্ফোরণ ঘটায়। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিকটস্থ গ্রামগুলোতে সরকার সমর্থক বাহিনী এবং ইসলামী স্টেট যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের খবর জানিয়েছে। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট জঁ ক্লড জাঙ্কারের মধ্যে বৈঠকে শুল্ক আরোপের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। জাঙ্কার ওয়াশিংটনে এই আশা নিয়ে আসছেন যে তিনি সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ এড়াতে ইউরোপিয়ান গাড়ির উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসতে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করাতে পারবেন। টালিগঞ্জের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী বাসবী নন্দী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কলকাতা থেকে এ সংবাদ দিচ্ছেন আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
1958 সালে জমালয়ে জীবন্ত মানুষ ছবিতে তার রূপলি পর্দায় প্রথম পদার্পণ। ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই কমেডি ছবিতে সরগোল ফেলে দেওয়া বাসবী নন্দীর বয়স তখন মাত্র 22। তার 60 বছর পরে 82 বছর বয়সে নিভৃতে চিরবিদায় নিলেন তিনি। মাঝে বেশ কিছু সাড়া জাগানো ছবিতে অভিনয় করেছেন, উত্তম কুমারের সঙ্গে বনপোলাশির পদাবলী, আমি সে ও সখা, এছাড়া বাঘিনী, রাতের কুহেলি ইত্যাদি। কিন্তু গান দিয়েই তার শিল্পী জীবন শুরু। গত 20 বছর ধরে লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন বাসবী নন্দী। একমাত্র মেয়ের সঙ্গে থাকতেন, 22 জুলাই রাতে সেখানেই তার মৃত্যু হয়। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ চীনের তীব্র সমালোচনা করে বলেছেন যে তাদের নতুন শুল্ক আরোপের লক্ষ্য হচ্ছে আমেরিকার কৃষি পণ্য। তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সুবিধা লাভের চীনের এই প্রচেষ্টা ব্যর্থ হবে।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে ফেসবুকে যারা ছিলেন এবং বেতার তরঙ্গে, সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন নাশমান কালী, ফেসবুক লাইভে সহযোগিতা করেছেন সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ, আমার সঙ্গে থাকা আনিস আহমেদ, আমরা দুজনই আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি,
ধন্যবাদ সবাইকে।
This program has come to you from the Voice of America, Washington.